নামাজ, আজান ও ইকামত, মুকিম অবস্থায় পুরুষদের জন্য আজান ও ইকামত প্রদান করা ফরজ কিফায়া, আর একক নামাজি ও মুসাফিরের জন্য সুন্নত, নারীদের জন্য মাকরুহ। সময় হওয়ার পূর্বে আজান ও ইকামত প্রদান করা জায়েজ নয়, তবে মধ্যরাতের পর ফজরের প্রথম আজান, তাহাজ্জুদের আজান প্রদান করা জায়েজ। নামাজের শর্ত সমূহ: 1 নম্বর ইসলাম, 2 নম্বর জ্ঞান থাকা, 3 নম্বর ভালোমন্দ পার্থক্য করার জ্ঞান থাকা, 4 নম্বর শ্রদ্ধা অনুযায়ী পবিত্রতা অর্জন করা, 5 নম্বর নামাজের সময় হওয়া। জোহর নামাজের সময় সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে শুরু হয় এবং অবশিষ্ট থাকে সূর্য ঢলার পর কোন বস্তুর ছায়া তার বরাবর হওয়া পর্যন্ত। আসরের নামাজের সময় কোন বস্তুর ছায়া তার বরাবর হওয়ার পর থেকে শুরু হয় এবং উহা দ্বিগুণ হওয়া পর্যন্ত বাকি থাকে। এটা হলো আসরের নামাজের উত্তম সময়। বিশেষ প্রয়োজনে সূর্যাস্ত পর্যন্ত এ নামাজ পড়া যাবে। মাগরিবের সময় সূর্যাস্তের পর থেকে শুরু হয় এবং পশ্চিম আকাশে লাল রেখা অস্তমিত হওয়া পর্যন্ত প্রলম্বিত থাকে। ইশার সময় পশ্চিম আকাশে লাল রেখা অস্তমিত হওয়ার পর থেকে অর্ধরাত্রি পর্যন্ত এ নামাজের সময় প্রলম্বিত। রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর যদি এ নামাজ আদায় করা সম্ভব হয় তবে তা উত্তম। বিশেষ প্রয়োজনে এ নামাজ সুবহে সাদেক পর্যন্ত পড়া যায়। ফজর নামাজের সময় সুবহে সাদেক পূর্বাকাশে সাদা রেখা উদিত হওয়ার পর থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত 6 নম্বর সতর ডাকা বিশেষ দ্রষ্টব্য। সতর যে গোপনাঙ্গ প্রকাশিত হলে মানুষ লজ্জা পায় তাকে সতর বলা হয়। 7 বছর বয়সের বালকের সতর হচ্ছে শুধুমাত্র 2টি লজ্জা স্থান। 10 বা চতুর্থ বয়সের পুরুষের জন্য সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। প্রাপ্ত বয়স্ক স্বাধীন নারীর মুখমণ্ডল ও কবজি পর্যন্ত দু হাত বৃদ্ধ সমস্ত শরীরে সতর। নামাজের সময় নারীর অঙ্গগুলো ডাকা মাকরু, তবে পরপুরুষ সামনে এলে তা ডাকা ওয়াজিব। নারী যদি এমন অবস্থায় নামাজ পড়ে বা তওয়াফ করে যে তার বাহু বা চুল খোলা রয়েছে তবে তার ইবাদত বাতিল হবে। কঠিন সতর হচ্ছে সামনের ও পিছনের রাস্তা। নামাজের বাইরে থাকলেও তা ডেকে রাখা ওয়াজিব, বিনা প্রয়োজনে তা প্রকাশ করা মাকরু, যদিও অন্ধকারে বা নির্জনে থাকে। 7 নম্বর শ্রদ্ধা অনুযায়ী শরীর পোশাক এবং নামাজের স্থানকে নাপাকি থেকে পবিত্র রাখা। 8 নম্বর শ্রদ্ধা অনুযায়ী কিবলামুখী হওয়া। 9 নম্বর নিয়ত করা। নামাজের রুকন 14টি। 1 নম্বর ফরজ নামাজের ক্ষেত্রে সামর্থ্য থাকলে দণ্ডায়মান হওয়া। 2 নম্বর তাকবীরে তাহরিম। 3 নম্বর সূরা ফাতিহা পাঠ করা। 4 নম্বর প্রত্যেক রাকাতে রুকু করা। 5 নম্বর রুকু হতে উঠা। 6 নম্বর রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো। 7 নম্বর 60টি অঙ্গের উপরে সিজদা করা। 8 নম্বর 2 সিজদার মাঝে বসান। 9 নম্বর শেষ তাশাহুদের জন্য বসান। 10 নম্বর শেষ উক্ত তাশাহুদ পাঠ করা। 11 নম্বর শেষ তাশাহুদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা। 12 নম্বর 2টি সালাম দেওয়া। 13 নম্বর সমস্ত রুকন আদায় দৃঢ় স্থিরতা অবলম্বন করা। 14 নম্বর ধারাবাহিকতা ঠিক রাখা। এই রোকনগুলো ছাড়া নামাজ বিশুদ্ধ হবে না। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোন একটি রোকন ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের ওয়াজিব 8টি। 1 নম্বর তাকবীরে তাহরিম ব্যতীত সমুদয় তাকবীর। 2 নম্বর রুকুতে একবার সুবহান রাব্বিল আযীম বলা। 3 নম্বর সামি আল্লাহু লিমান হামিদা বলা ইমাম এবং একক ব্যক্তির জন্য। 4 নম্বর রব্বানা লাকাল হামদ বলা, ইহা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। 5 নম্বর সিজদায় একবার সুবহান রাব্বিল আলা বলা। 6 নম্বর দুশেষ দরমাজে রব্বে ফিরলি বলা। 7 নম্বর প্রথম তাশাহুদের জন্য বসা। 8 নম্বর প্রথম তাশাহুদ পাঠ করা। এই ওয়াজিব কাজগুলোর কোন একটি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু ভুল ক্রমে ছুটে গেলে সাউসেজদা দিতে হবে। নামাজের সুন্নত, সুন্নত দু প্রকার: কর্মগত সুন্নত, মৌখিক সুন্নত। সুন্নত পরিত্যাগ করার কারণে নামাজ বাতিল হয় না, যদিও ইচ্ছাকৃত ভাবে পরিত্যাগ করে। মৌখিক সুন্নত সানার দোয়া পাঠ করা, আউজ বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে আমিন বলা এবং উচ্চ কণ্ঠে নামাজের জোরে বলা। ফাতিহার পর সূরা ফাতিহার পর সহজ সাধ্য স্থান থেকে কোরআনের কিছু আয়াত পাঠ করা। ইমাম হলে জোরে কেরাত পাঠ করা। মুক্তাদির জোরে কেরাত নিষেধ। একক ব্যক্তি স্বাধীন। রব্বানা লাকাল হামদু বলার পর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী মিলআ আস-সামাওয়াতি ওয়া মিলআ আল-আরদি পাঠ করা। সিজদা ও রুকুতে একবারের বেশি তাসবিহ বলা। সালামের পূর্বে দোয়া মাসুরা পাঠ করা। কর্মগত সুন্নত, দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর ধারণ করা। তাকবীরে তাহরিমে রুকুতে যাওয়া, রুকু থেকে ওঠা এবং প্রথম তাশাহুদ থেকে উঠে তৃতীয় রাকাতে দণ্ডায়মান হওয়ার সময় রফরিয়ে দেইন করা। সিজদার স্থানে তখনও দণ্ডায়মান অবস্থায় দু পায়ের মাঝে ফাঁকা রাখা। সিজদায় যাওয়ার সময় প্রথমে দু হাঁটু অথবা দু হাত অথবা কপাল এবং নাক মাটিতে রাখা। বিশেষ দ্রষ্টব্য শাইখ আলবানী লিখেছেন, হাঁটু রাখার পূর্বে হাত রাখবে, এটাই সুন্নত সম্মত, কেননা অন্য একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে হাঁটু রাখার পূর্বে হস্তদ্বয় রাখতেন। ইমাম খুজাইমা দারাকুতনি হাকিম হাদিসটি বর্ণনা করে তা সহিহ বলেন ও যাহাবি তাতে একমত পোষণ করেন। হাঁটুর আগে হাত রাখার ব্যাপারে একমত পোষণ করেছেন ইমাম মালিক, ইমাম আহমদ অনুরূপ মত পোষণ করেছেন। মারওয়াজি মাসাইল গ্রন্থে সহিহ সনদে ইমাম আওজাঈ থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমি লোকদেরকে পেয়েছি তারা হাঁটু রাখার আগে হাত রাখতেন অনুবাদক দু পার্শ্ব দেশ হতে উভয় বাহুকে, প্যাটকে দুরান থেকে এবং দুরানকে পায়ের নলা থেকে পৃথক রাখা, দু হাতকে দু হাঁটু থেকে পৃথক রাখা, পিছনে দু পাকে মিলিয়ে খাড়া রাখা এবং আঙ্গুল সময়ের নিম্ন ভাগ মাটির সাথে লাগিয়ে রাখা, দু হাতের আঙ্গুল সমূহ একত্রিত করে কাঁধ বরাবর করতল বিছিয়ে রাখা, সিজদা থেকে দাঁড়ানোর সময় দু হাত দিয়ে দু হাঁটুর উপর বর দিয়ে দাঁড়ানো। বিশেষ দ্রষ্টব্য, প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পূর্বে জালসা ইস্তিরাহা করা সুন্নত, অর্থাৎ প্রথম রাকাতের দ্বিতীয় সিজদা থেকে উঠে সামান্য একটু আরাম করে বসে তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো। দ্রষ্টব্য সহিহ বুখারী অধ্যায় আজান হাদিস নম্বর 780। বুখারীর বর্ণায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর সময় দু হাত দ্বারা মাটিতে বর দিয়ে উঠতেন। দ্রষ্টব্য সিবাদুসসালাহ শেখ আলবানী পৃষ্ঠা নম্বর 154 আরবি। দু সিজদার মাঝে এবং প্রথম তাশাহুদে ইফতিরাস করা এবং শেষ তাশাহুদে তাওয়ারুক করা। বিশেষ দ্রষ্টব্য, ডান পা খাড়া রেখে বাম পায়ের উপর বসাকে ইফতিরাস বলা হয়, আর বাম পাকে ডান পায়ের নিচে দিয়ে বের করতো, বাম পাশা দিয়ে জমিনে থ্যাবলে বসাকে তাওয়ারুক বলা হয়। দু সিজদার মাঝে এবং তার সাউদে বসার সময় দু হাতের আঙ্গুলগুলো পরস্পর মিলিত রেখে হাত দুটিকে দু রানের উপর বিছিয়ে রাখা, তবে ডান হাতকে কনিষ্ঠ অনামিকা দ্বারা মুষ্টিবদ্ধ করে মধ্যমা বৃদ্ধাঙ্গুল দ্বারা গোলাকৃতি করবে এবং তর্জনী আঙ্গুল খাড়া রেখে দোয়া আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার সময় তা দ্বারা সেরা করবে, আর সালাম দেওয়ার সময় ডান দিকে ও বাম দিকে তাকাবে, প্রথমে ডান দিকে তাকাবে। সাহু সাজদা শরীয়ত সম্মত কোন কথা যদি এমন সময় পাঠ করে যেখানে পাঠ করার অনুমতি নেই তবে সে কারণে সাহু সিজদা করা সুন্নত। যেমন সিজদায় গিয়ে কোরআন পাঠ করলো নামাজের কোন সুন্নত পরিত্যাগ করলে সাহু সিজদা করা জায়েজ, কিন্তু কয়েকটি স্থানে সাহু সিজদা করা ওয়াজিব, যেমন যদি রুকু বা সিজদা বা কিয়াম বা বসা বৃদ্ধি করে অথবা নামাজ শেষ করার পূর্বেই সালাম ফিরিয়ে দেয় অথবা এমন কোন ভুল উচ্চারণ করে যাতে অর্থ পরিবর্তন হয়ে যায় বা কোন ওয়াজিব ছুটে যায় অথবা কোন কাজে বেশি হয়ে গেল এরূপ সন্দেহ হয়, সাউ সিজদা ওয়াজিব হওয়ার পর ইচ্ছাকৃত ভাবে তা ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে। দুটি সিজদা প্রদানের মাধ্যমে সাউ সিজদা করতে হয়, সাউ সিজদা সালামের পূর্বেও দেয়া যায় পরেও দেয়া যায়। সাউ সিজদা করতে যদি ভুলে যায় এবং দীর্ঘ সময় পার হয়ে যায় তবে তা রহিত হয়ে যাবে। নামাজের পদ্ধতি, নামাজের জন্য কিবলা মুখে হয়ে দণ্ডায়মান হবে, বলবে আল্লাহু আকবার, ইমাম এই তাকবীর এবং পরবর্তী সমস্ত তাকবীরে মুক্তাদিদেরকে শোনানোর জন্য জোরে বলবে, অন্যরা নীরবে বলবে, তাকবীর শুরু করার সময় দু হাত দু কাঁধে বরাবর উত্তোলন করবে, তারপর ডান হাত দিয়ে বাম হাতের কবজিকে আঁকড়ে ধরবে এবং তা বুকের উপর স্থাপন করবে, দৃষ্টি থাকবে সিজদার স্থানে, তারপর হাদিসে প্রমাণিত যে কোনো একটি সানা পাঠ করবে, যেমন সুবহানাকাল্লাহুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। অর্থ হে আল্লাহ তুমি অতীব পবিত্র, যাবতীয় প্রশংসা তোমারই প্রাপ্য, তোমার নাম্বার কতমাই তোমার মহত্ব ও সম্মান সুউচ্চ, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোন উপাস্য নেই। এরপর আউজ বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবে, এগুলো নীরবে বলবে, তারপর সূরা ফাতিহা পাঠ করবে, মুক্তাদির জন্য মুস্তাবচ ইমামের প্রত্যেক আয়াতের মাঝে নীরবতার সময় উহা পাঠ করে নেয়া, কিন্তু নামাজ নীরব হয় সূরা ফাতিহা নিজে নিজে পড়ে নেওয়া এরপর কোরআনের সহজে কোন স্থান থেকে পাঠ করবে, ফজরের নামাজে তেওয়ালি মুফাসসাল পড়বে, তথা সূরা ফালাক থেকে নাবা পর্যন্ত সূরাগুলোকে তেওয়ালি মুফাসসাল বলা হয়। মাগরিবে পড়বে কেসারে মুফাসসাল, সূরা শারহ থেকে নাস পর্যন্ত সূরাগুলোকে কেসারে মুফাসসাল বলা হয় পড়বে, এবং অন্যান্য নামাজে পড়বে আওসাত মুফাসসাল, সূরা নাসিআত থেকে সূরা দোহা পর্যন্ত সূরাগুলোকে আওসাত মুফাসসাল বলা হয়। ইমাম ফজরের নামাজে এবং মাগরিব ও ইশার প্রথম দুরাকাতে জোরে কেরাত পাঠ করবেন, বাকি নামাজে নীরবে কেরাত পড়বেন, তারপর তাকবীরে তাহরিমের মতো দুহাত উত্তোলন করে তাকবীর দিয়ে রুকু করবেন, অতঃপর দুহাতের আঙ্গুল সমূহ ছড়িয়ে দিয়ে তা হাঁটুর উপর রাখবে, পিঠকে প্রশস্ত করে মাথা ও পিঠ বরাবর রাখবে, তারপর দোয়া পাঠ করবে সুবহানা রাব্বিয়াল আযীম, তিনবার রুকু থেকে মাথা উঠাবার সময় পাঠ করবে সামিআল্লাহু লিমান হামিদা, এই সময় তাকবীরে তাহরিমের মতো দু হাত উত্তোলন করবে, সম্পূর্ণ সোজা হয়ে দণ্ডায়মান হলে পাঠ করবে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল أما بينهما ومل أما شئت من شيء بعد অর্থ হে আমাদের প্রভু, তোমার জন্য অধিকে হারে বরকতপূর্ণ পবিত্র সমস্ত প্রশংসা, তোমার জন্য আকাশ এবং পৃথিবী পূর্ণ প্রশংসা, এবং এত দুবাই ছাড়া তুমি অন্য যা কিছু চাও তা বর্তি প্রশংসা তোমার জন্য। তারপর তাকবীর বলে সিজদা করবে দু পার্শ্বদের সাথে উভয় বাহুকে, পেটকে দু উরু থেকে পৃথক রাখবে, দু হাতকে কাঁধে বরাবর রাখবে, পিছনের দুপাকে মিলিয়ে খাড়া রাখবে, এবং আঙ্গুল সময়ের নিম্ন ভাগ মাটির সাথে লাগিয়ে তা কেবলামুখী রাখার চেষ্টা করবে, ও তারপর তিনবার পাঠ করবে সুবহানা রাব্বিয়াল আ'লা। তাছাড়া হাদিসে প্রমাণিত যে কোনো দোয়া বা নিজ ইচ্ছা মতো যে কোনো দোয়া পাঠ করতে পারবে। তারপর তাকবীর দিয়ে সিজদা থেকে মাথা উঠাবে, বাম পা বিছিয়ে দিয়ে তার উপরে বসবে, এবং ডান পা খাড়া রেখে আঙ্গুল সমূহ পাকা করে কিবলা মুখে রাখবে, অথবা দু পা খাড়া রেখে আঙ্গুল সমূহ কিবলার দিকে রেখে দু গোড়ালির উপরে বসবে, এই সময় পাঠ করবে রব্বিগফিরলি দুবার। যা করলে এ দোয়া পড়তে পারে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়ারজুকনি ওয়াহদিনি, অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, রহম করুন, ঘাটতি পূরণ করুন, সম্মানিত করুন, নিজেকে দান করুন, হেদায়ত করুন। তারপর প্রথম সেজদার মতো দ্বিতীয় সেজদা করবে, তাকবীর দিয়ে মাথা উঠাবে এবং পায়ের উপর বর দিয়ে সোজা হয়ে উঠবে, সোজা উঠে সোজা হয়ে উঠে দাঁড়াবে, এরপর প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাত আদায় করবে, দু রাকাত শেষ হলে তাশাহুদ পড়ার জন্য ইফতিরাস করে বসবে, ডান হাতকে ডান রানের উপরে এবং বাম হাতকে বাম রানের উপরে বিছিয়ে রাখবে, ডান হাতকে কনিষ্ঠ অনামিকে দ্বারা মুষ্টিবদ্ধ করে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুল দ্বারা গোলাকৃতি করবে, এবং তর্জনী আঙ্গুল খাড়া রেখে তা দ্বারা ইশারা করবে এবং পাঠ করবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অর্থ সব রকম মৌখিক শারীরিক ও আর্থিক ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। হে নবী, আপনার প্রতি আল্লাহর শান্তি রহমত ও বরকত অবতীর্ণ হোক আমাদের উপর, এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন হক উপাস্য নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার বান্দা ও রাসূল। এরপর নামাজ তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট হলে তাকবীর দিয়ে উঠে দাঁড়াবে, বাকি নামাজ পূর্বের নিয়মে পড়বে, কিন্তু এ রাকাত গুলোতে জোরে কেরাত পড়বে না, শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবে, অথবা শেষ তাশাহুদে তাওয়াজ্জুহ করে বসবে, বাম পাকে ডান পায়ের নিচে দিয়ে বের করত, বাম নিতম্ব দিয়ে জমিনে থেবড়ে বসাকে তাওয়াজ্জুহ বলা হয়। যে নামাজে দুবার তাশাহুদ আছে তার শেষ তাশাহুদে তাওয়াজ্জুহ করবে, তারপর প্রথমে যে তাশাহুদ পাঠ করেছিলে তা পাঠ করবে এবং দুরূদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অর্থ হে আল্লাহ, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের উপর ঐরূপ রহমত নাজিল করো যেরূপ নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর, নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত। হে আল্লাহ, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের উপর বরকত নাজিল করো যেমন টি বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের উপর, নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত। এরপর এই দোয়াটি পাঠ করা সুন্নত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ومن عذاب النار ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال.
অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কবরের শাস্তি হতে, জাহান্নামের শাস্তি হতে, জীবনের ও মরণকালীন ফিতনা কঠিন পরীক্ষা হতে এবং দাজ্জালের ফিতনা তথা অনিষ্ট হতে। বুখারী এছাড়া প্রমাণিত আরো বিভিন্ন দোয়া পড়তে পারে অথবা দুদিকে সালাম দেবে। প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর বাম দিকে মুখ ফিরিয়ে অনুরূপ বলবে। সালামের পর যে সমস্ত জিকির হাদিসে বর্ণিত হয়েছে তা পাঠ করা সুন্নত। বিশেষ দ্রষ্টব্য, সালাম ফেরানোর পর নিম্নলিখিত নিয়মে জিকির পাঠ করবে। এক নম্বরে তিনবার আস্তাগফিরুল্লাহ বলবে, তারপর বলবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون.
অর্থ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তারই জন্য রাজত্ব, তারই জন্য সমস্ত প্রশংসা, তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান। আল্লাহর সাহায্য ব্যতীত গুনাহ হতে বিরত থাকা ও আনুগত্য করার ক্ষমতা আল্লাহ করা যায় না। আল্লাহ ব্যতীত কোন হক উপাস্য নেই, আর আমরা তিনি ছাড়া অন্যের ইবাদত করি না। একমাত্র তার অধিকারে সমস্ত নিয়ামত, তারই জন্য সমস্ত সম্মান মর্যাদা, আর তারই জন্য উত্তম স্তুতি। আল্লাহ ব্যতীত কোন হক উপাস্য নেই, তার নিমিত্তে আমরা ধর্ম পালন করি একনিষ্ঠ ভাবে, যদিও কাফেররা তা মন্দ ভাবে। চার নম্বর আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد.
অর্থ হে আল্লাহ, আপনি যা দান করেন তা রোধকারী কেউ নেই এবং আপনি যা রোধ করেন তা দানকারী কেউ নেই, আর কোন মর্যাদা বানের মর্যাদা আপনার নিকট থেকে কোন উপকার আদায় করে দিতে পারে না। পাঁচ নম্বর এরপর দশ বার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ছয় নম্বর তারপর সুবহানাল্লাহ বলবে 33 বার, আলহামদুলিল্লাহ বলবে 33 বার, এবং আল্লাহু আকবার বলবে 33 বার, এবং একশত পূর্ণ করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাত নম্বর এরপর আয়াতুল কুরসি তথা সূরা বাকারার 255 নম্বর আয়াত পাঠ করবে। আট নম্বর আর প্রত্যেক নামাজের পর একবার করে পাঠ করবে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তবে ফজর ও মাগরিব নামাজের পর সূরাগুলো তিনবার করে পাঠ করবে। অসুস্থ ব্যক্তির নামাজ দাঁড়িয়ে নামাজ পড়লে যদি অসুখ বেড়ে যায় বা দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় তবে বসে বসে নামাজ আদায় করবে, বসে না পড়লে পার্শ্বদেশে শুয়ে নামাজ আদায় করবে। এটাও যদি সম্ভব না হয় তবে পিঠের উপর চিত স্থায়ী শুয়ে নামাজ পড়বে, রুকু সিজদা করতে অপারক হলে তার জন্য চোখ দ্বারা ইশারা করবে, কিন্তু বালিশ বা টেবিলের উপরে সিজদা আদায় জায়েজ নয়। অসুস্থ অবস্থায় কোন নামাজ ছুটে গেলে তা কাজা আদায় করবে, সময় মতো সকল নামাজ আদায় করা কষ্টকর হলে দু নামাজকে একত্রিত আদায় করবে, জোহর আসর একসাথে এবং মাগরিবে আশা একসাথে আদায় করবে, আর ফজর নামাজ যথা সময়ে আদায় করবে।
মুসাফিরের নামাজ 80 কিলোমিটার বা তার চাইতে বেশি দূরত্বে বৈধ কোন কাজে সফর করলে নামাজ কসর করবে, 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করে আদায় করবে। সফর অবস্থায় কোন স্থানে 4 দিনের বেশি অবস্থান করার নিয়ত করলে সেখানে পৌঁছার পর থেকে নামাজ পূর্ণ পড়বে, কসর করবে না। মুসাফির যদি মুকিমের পিছনে নামাজ আদায় করে বা মুকিম অবস্থায় ভুলে যাওয়া নামাজ সফরে গিয়ে মনে পড়ে, অথবা তার বিপরীত সফরের ভুলে যাওয়া নামাজ মুকিম হওয়ার পর মনে পড়ে, তবে এই সকল অবস্থায় নামাজ পূর্ণ পড়বে, কসর করবে না। মুসাফিরের নামাজ পূর্ণ পড়াও জায়েজ, তবে কসর করে পড়াই উত্তম। জুমার নামাজ জোহর নামাজের চাইতে উত্তম। জুমা একটি আলাদা নামাজ, এটা জোহর নামাজের পরিবর্তে তার অর্ধেক নামাজ নয়, তাই জুমার নামাজ 4 রাকাত পড়া জায়েজ নয়। জোহরের নিয়তে পড়লেও জুমার নামাজ আদায় হবে না, জুমার নামাজের সাথে আসরকে একত্রিত করে পড়া যাবে না। যদিও একত্রিত পড়ার কারণ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য, কমপক্ষে 3 জন মানুষের উপস্থিতিতে জুমার নামাজ আদায় করা যায়। উচ্চকণ্ঠে কিরাতের মাধ্যমে জুমার নামাজ 2 রাকাত আদায় করতে হয়। এই নামাজের আগে 2টি খুতবা প্রদান করা ওয়াজিব। কোরআন ও হাদিস থেকে নিজ ভাষায় খুতবা প্রদান করা উত্তম। এই খুতবা শোনা মুক্তাদিদের উপর ওয়াজিব। এই সময় কথা বললে জুমার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। জুমার নামাজের পূর্বে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ ছাড়া নির্ধারিত কোন সুন্নত নেই। পরে 2 রাকাত বা 4 রাকাত সুন্নত পড়বে অনুবাদক। বিতর নামাজ, এ নামাজ সুন্নত মুয়াক্কাদা ওয়াজিব নয়। এর সময় হচ্ছে এশার নামাজের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত, তবে শেষ রাতে পড়া উত্তম। বিতর নামাজ সর্বনিম্ন 1 রাকাত এবং সর্বোচ্চ 11 রাকাত পড়া যায়। প্রতি 2 রাকাত পরে সালাম ফেরাবে, এ নিয়মই হচ্ছে উত্তম। অথবা একসাথে 4 বা 6 বা 8 রাকাত পড়বে, তারপর 1 রাকাত বিতর পড়বে, অথবা 3 বা 5 বা 7 বা 9 একসাথে পড়বে। সর্বনিম্ন উত্তম বিতর হচ্ছে 3 রাকাত নামাজ 2 সালামে আদায় করা। বিশেষ দ্রষ্টব্য, দোয়া কুনুত বিতর নামাজের জন্য আবশ্যক নয়, জানা থাকলে পড়া মুস্তাহাব, অন্যথায় নয়। রুকুর আগে বা পরে যে কোনো সময় দোয়া কুনুত পাঠ করা যায়। 72 একাকি থাকলে উচ্চস্বরে এ দোয়া পড়া যায়, তবে এর জন্য উল্টা তাকবীরে দেওয়া বিধি সম্মত নয়। অনুরূপভাবে বিতর নামাজকে মাগরিবের মতো করে পড়াও জায়েজ নয়। এ সময় সুন্নাত হচ্ছে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন এবং তৃতীয় রাকাতে ইখলাস পাঠ করা। বিতরের পর বসে বসে 2 রাকাত নামাজ পড়া যায়। জানাজার নামাজ, কোন মুসলমান মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়া, কাফন পরানো, জানাজার নামাজ পড়া এবং তাকে বহন করে দাফন করা ফরজে কিফায়া। তবে ধর্মযুদ্ধে নিহত শহীদকে গোসল ও কাফন পরানো ব্যতীত দাফন করতে হবে, তার জানাজার নামাজ পড়া যায়। সে যে অবস্থায় ও যে কাপড়ে থাকবে সেভাবে তাকে দাফন করবে। পুরুষকে 3টি সাদা কাপড়ে কাফন পরাবে আর নারীকে 5টি কাপড়ে। লুঙ্গি যা নিচের দিকে থাকবে, খেমার বা ওড়না যা দিয়ে মাথা ঢাকবে, কামিজ জামা এবং 2টি বড় লিফাফা বা কাপড়, অবশ্য 3 কাপড়েও তাকে কাফন দেওয়া যায়। জানাজা পড়ানোর জন্য সুন্নত হচ্ছে ইমাম ও একক ব্যক্তি পুরুষের বুক বরাবর এবং নারীর মধ্যস্থান বরাবর দাঁড়াবে, তার 4 তাকবীরে জানাজা পড়বে। অতি তাকবীরের সাথে 2 হাত উত্তোলন করবে, প্রথমবার তাকবীর দিয়ে নিরবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবে। তারপর দ্বিতীয় তাকবীর দিয়ে দুরুদ ইব্রাহিম পাঠ করবে, এরপর তৃতীয় তাকবীর প্রদান করে জানাজার দোয়া পড়বে, তারপর চতুর্থ তাকবীর দিয়ে সামান্য একটু চুপ করে সালাম ফেরাবে। কবর কে অর্ধ হাতের অধিক উঁচু করা হারাম। এমনি ভাবে কবরে ঘর তৈরি করে তা চুনকাম করা, চুম্বন করা, আতর সুগন্ধি মাখানো, কোনো কিছু লেখা, কবরের উপর বসা বা হেঁটে যাওয়া ইত্যাদি সবকিছুই হারাম। এমনি ভাবে কবরকে আলোকিত করা, তাওয়াফ করা, তার উপর ঘর বা মসজিদ তৈরি করা অথবা মৃতকে মসজিদে দাফন করা হারাম। কবরের উপর গম্বুজ নির্মাণ করা হলে তা ভেঙ্গে ফেলা ওয়াজিব। শোক বাণীর ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা নেই, তবে মৃতের পরিবারকে শোক বার্তা জানানোর সময় এই দোয়া পাঠ করা সুন্নত। إن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى فاصبر واحتسب
نتشي الله جانن এবং দেন তার অধিকারী একমাত্র তিনি তার নিকট প্রতিটি বস্তুর একটি নির্দিষ্ট সময় রয়েছে তাই তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর নিকট থেকে এর প্রতিদান প্রার্থনা করো বুখারী ও মুসলিম তাছাড়া একথাও বলতে পারে আল্লাহ আপনাকে বিরাট পুরস্কার দিন এবং আপনার শোককে শান্তিময় করুন এবং আপনার মৃত ব্যক্তিকে ক্ষমা করুন কোন মুসলমানের কাফের আত্মীয় মৃত্যুবরণ করলে তাকে শোক জানানোর সময় বলবে আল্লাহ আপনাকে বিরাট পুরস্কার দিন এবং আপনার শোককে শান্তিময় করুন কাফের মুসলিম আত্মীয় মৃত্যুবরণ করলে তাকে শোকবাণী দেয়া জায়েজ নয় কোন মানুষ যদি বুঝতে পারে যে তার মৃত্যুর পর পরিবারের লোকেরা উচ্চস্বরে ক্রন্দন করবে তবে এ বিষয়ে সতর্ক করে তাদেরকে ওসিয়ত করা ওয়াজিব অন্যথায় তাদের ক্রন্দনের কারণে তাকে কবরে শাস্তি দেয়া হবে ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন শোক বার্তা নেওয়ার জন্য বসে থাকা মাকরু অর্থাৎ মানুষের শোক বার্তা গ্রহণ করার জন্য মৃতের বাড়িতে পরিবারের লোকজন একত্রিত হওয়া না জায়েজ বরং নারী পুরুষ প্রত্যেক নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে কারো শোক জানানোর অপেক্ষায় বসে থাকবে প্রতিবেশীর পক্ষ থেকে খাদ্য প্রস্তুত করে মৃতের পরিবারের জন্য প্রেরণ করা সুন্নত কিন্তু মৃতের বাড়িতে সমাগত লোকদের জন্য খানা পিনার আয়োজন করা বা তাদের নিকট থেকে খানা পিনা খাওয়া প্রভৃতি মাকরু সফর না করে যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা সুন্নত কাফের কবরও জিয়ারত করা বৈধ কিন্তু তার জন্য দোয়া করা যাবে না এমনি ভাবে কোন কাফেরকে কোন মুসলমানের কবর জিয়ারত করতে নিষেধ করা যাবে না হতে পারে সে তা থেকে শিক্ষা নিতে পারে গুরুস্থানে প্রবেশ করে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে রূপ দোয়া পাঠ করে সুন্নত
السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم للاحقون يرحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية اللهم لا تحرمنا أجرهم ولا تفتننا بعدهم
অর্থ হে কবরের অধিবাসী মুমিনগণ অথবা বলবে হে কবরের মুমিন মুসলিম অধিবাসীগণ আপনাদের প্রতি শান্তির দ্বারা বর্ষিত হোক নিশ্চয়ই আমরাও আপনাদের সাথে এসে মিলিত হব ইনশাআল্লাহ আমাদের মধ্যে যারা আগে চলে গেছেন এবং যারা পরে যাবেন তাদের প্রতি আল্লাহ দয়া করুন আমরা আমাদের জন্য আপনাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করছি হে আল্লাহ আমাদেরকে তাদের সওয়াবত বঞ্চিত করবেন না এবং তাদের মৃত্যুর পর আমাদেরকে পদভ্রষ্ট করবেন না আর আমাদেরও তাদেরকে ক্ষমা করুন মুসলিম তিরমিজি ইবনে মাজাহ ঈদের নামাজ ফরজে কিফায়া বিশেষ দ্রষ্টব্য অধিকাংশের মতে ইহা সুন্নতে মুআক্কাদা ফাই মুহাক্কিকিন ইহাকে ওয়াজিব বলেছেন উহার সময় হচ্ছে চাশতে নামাজের সময় সূর্য পশ্চিম আকাশে ডলে যাওয়ার পর যদি ঈদ সম্পর্কে জানা যায় তো পরবর্তী দিন এ নামাজের কাজা আদায় করতে হবে এ নামাজ প্রতিষ্ঠিত করার পুর শর্ত সমূহ জুমার মতে তবে ঈদের নামাজে খুতবার শর্ত নেই ঈদে গাহে নামাজ পড়লে আগে পরে কোন নফল সুন্নত নামাজ পড়তে হবে না কিন্তু মসজিদে পড়লে বসার পূর্বে দুরাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বে এর নামাজের পদ্ধতি ঈদের নামাজ দুরাকাত প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার আগে অতিরিক্ত ছয়টি তাকবীর প্রদান করবে আর দ্বিতীয় রাকাতে রাত শুরু করার পূর্বে অতিরিক্ত পাঁচটি তাকবীর দিবে প্রতিটি তাকবীরের সময় দুহাত উত্তোলন করবে তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে প্রকাশ্যে সূরা ফাতিহা পাঠ করবে সূরা ফাতিহার পর প্রথম রাকাতে সূরা আলা সুবহি ইসমি রব্বিকাল আলা পাঠ করবে দ্বিতীয় রাকাতে সূরা গাসিয়া হাল আতাকা হাদিসুল গাসিয়া পাঠ করবে নামাজ শেষে জুমার মতো দুটি খুতবা প্রদান করবে কিন্তু খুতবায় অধিক পরিমাণে তাকবীর পাঠ করা সুন্নাত ঈদের নামাজ যদি সাধারণ নফল নামাজের মতো পড়ে তাও জায়েজ আছে কেননা অতিরিক্ত তাকবীর সমূহ সুন্নাত সূর্য অথবা চন্দ্র গ্রহণের নামাজ এ নামাজ আদায় করা সুন্নত এর সময় হচ্ছে সূর্য বা চন্দ্রের গ্রহণ শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত
গ্রহণ শেষ হয়ে গেলে এই নামাজ কাজা আদায় করতে হবে না। দু রাকাতের মাধ্যমে এই নামাজ আদায় করতে হয়। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর দীর্ঘ একটি সূরা পাঠ করবে, তারপর দীর্ঘ সময় ধরে রুকু করবে, রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ ইত্যাদি বলে সিজদা করবে না, বরং আবার হাত বেঁধে সূরা ফাতিহা পড়বে ও দীর্ঘ একটি সূরা পাঠ করবে, তারপর দীর্ঘ সময় ধরে রুকু করবে, রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ ইত্যাদি বলে যথা নিয়মে দীর্ঘ সময় ধরে দুটি সিজদা করবে। অথবা দ্বিতীয় রাকাত এরই একই নিয়মে আদায় করবে, তাশাহুদ পড়ে সালাম ফেরাবে। কোন মানুষ যদি ইমামের প্রথম রুকুর পূর্বে নামাজে প্রবেশ করতে না পারে তবে উহা তার রাকাত হিসেবে গণ্য হবে না। ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ, দুর্ভিক্ষ খরা অনাবৃষ্টি দেখা দিলে ইস্তিসকার নামাজ পড়া সুন্নত। এই নামাজের সময় পদ্ধতি ও বিধান ঈদের নামাজের মতোই, তবে এই নামাজের পর একটি মাত্র খুতবা প্রদান করবে। সুন্নত হচ্ছে অবস্থা পরিবর্তনের আশায় প্রত্যেক মুসল্লি নিজের গায়ের চাদর বা পোশাক উল্টিয়ে পড়বে। নফল নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়েছে যে তিনি প্রতিদিন ফরজ ছাড়া 12 রাকাত সুন্নত নামাজ পড়তেন। ও হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 2 2 4 রাকাত করে পড়বে, রাকাত পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত এবং এশার পর 2 রাকাত। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো অনেক নফল নামাজের কথা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, যেমন আসরের পূর্বে 4 রাকাত, মাগরিবের আজানের পর 2 রাকাত, ফিতরের নামাজের পর 2 রাকাত নামাজের নিষিদ্ধ সময়। যে সকল সময়ে নামাজ পড়া নিষেধ প্রমাণিত হয়েছে সে সময় সাধারণত নফল নামাজ পড়া হারাম। সময়গুলো হচ্ছে 1 নম্বর ফজর উদিত হওয়ার পর থেকে 1 তৃতীয় পরিমাণ সূর্য ওঠা পর্যন্ত, 2 নম্বর সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পূর্বে, 3 নম্বর আসর নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু যে সমস্ত নামাজের কারণ আছে তা এই সময়গুলোতে পড়া যায়, যেমন তাহিয়াতুল মসজিদে তাওয়াফ শেষে 2 রাকাত, ফজরের 2 রাকাত সুন্নত জানাজার নামাজ, তাহিয়াতুল মসজিদ তেলাওয়াত বা শুকরিয়ার সিজদা, মসজিদের বিধিবিধান প্রয়োজন অনুসারে মসজিদ তৈরি করা ওয়াজিব, মসজিদ আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় স্থান, মসজিদের মধ্যে গান বাদ্য হাততালি অবৈধ কবিতা আবৃত্তি নারী পুরুষ সংমিশ্রণ সহবাস বেচা কেনা ইত্যাদি হারাম। কেউ বেচা কেনা করলে আল্লাহ যেন তোমাকে বা ব্যবসায় লাভবান না করেন এরূপ বলা সুন্নত। হারানো বস্তু মসজিদে খোঁজ করা বা ঘোষণা দেয়া হারাম, কাউকে খোঁজাখুঁজি করতে শুনলে তাকে এরূপ বলা সুন্নত, আল্লাহ তোমাকে যেন জিনিসটি ফেরত না দেন। মসজিদের মধ্যে যে সমস্ত কাজ করা বৈধ, যেমন শিশুদের শিক্ষাদান যদি তাদের থেকে কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে, বিবাহের আগদ করা, বিচার ফয়সলা করা, বৈধ কবিতা পাঠ করা, ইতিকাফে প্রবৃত্তির সময় নিদ্রা যাওয়া, মেহমানের রাত্রি যাপন, রোগীর অবস্থান, দুপুরে নিদ্রা প্রবৃত্তি, মসজিদের মধ্যে অনর্থক কথা, কাজ, জগড়া, ফাসাদ, অতিরিক্ত কথা, উচ্চকণ্ঠে চিৎকার, বিনা প্রয়োজনে পারাপার রাস্তা বানানো ইত্যাদি থেকে বিরত থাকা সুন্নত। মসজিদের মধ্যে দুনিয়া অতিরিক্ত কথাবার্তা বলা মাত্র, বিবাহ বা শোকানুষ্ঠান বা অন্য কোনো কারণে মসজিদের কার্পেট, বাতি ও কারেন্ট ইত্যাদি ব্যবহার করা উচিত নয়।